ইবাদত তিলাওয়াতে আমার মন কে লাগি দাও, মাহে রমজানের ওসিলায় দয়া করো আমায় মওলা।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله رحمتের দশকের বরকতের মুহূর্ত অনুষ্ঠানের পক্ষ থেকে সকল দর্শক শ্রোতাকে জানাই আবারো একবার স্বাগত। আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের সকলের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করার অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। আসুন দরুদ শরীফ পাঠ করার আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে আমরা দরুদ শরীফের ফজিলত শ্রবণ করি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি প্রতিদিন আমার প্রতি 50 বার দরুদ পাঠ করবে আমি রসুল কিয়ামতের দিন তার সাথে মুসাফা করব। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দরুদ পাঠকারী সৌভাগ্যবান, কত বড় সৌভাগ্যবান, কাল কিয়ামতের ময়দানে কঠিন হাশরের ময়দানে তামার জমিন থাকবে, সূর্য মাথার উপরে থাকবে, মানুষের বিপদ বাড়তি থাকবে, আর ওই কঠিন হাশরের ময়দানে রহমতুলিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুরুদ পাঠকারীর সাথে মুসাফা করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক পরিমাণে দুরুদ পাঠ করার তৌফিক দান করুন। ইবাদতের মাস, সিয়াম সাধনার মাস, আল্লাহ পাকের বড়ই দয়া, আল্লাহ আমাদেরকে রমাদানুল মোবারকের নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। প্রতিদিন অন্যান্য ইবাদতের সাথে আমরা দুরুদ শরীফকেও ইনশাআল্লাহুল করিম আমাদের আমলে সামিল করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাত ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বরকতের মুহূর্ত এই প্রোগ্রামে আলহামদুলিল্লাহ আমরা একটি বিষয়ে মুবাল্লিগে দাওয়াত ইসলামীর মাধ্যমে কোরআন সুন্নার আলোকে কিছু আলোচনা পেশ করার আমরা চেষ্টা করি। এর মাধ্যমে ইসলামী শিষ্টাচার, আদব, আখলাক, মহাব্বত, ভালোবাসা কীভাবে আমাদের মাঝে সৃষ্টি হবে এবং রমাদানুল মুবারকের শিক্ষা আমরা কীভাবে আমাদের মাঝে বাস্তবায়ন করে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করে খুশি করে যাতে আমরা রমাদানুল মোবারক অতিবাহিত করতে পারি, আলহামদুলিল্লাহ আমাদের এই প্রোগ্রামে তা আমরা ডিসকাস করার আমরা চেষ্টা করি। আজকে আমাদের অনুষ্ঠানে, আমাদের প্রোগ্রামে আলোচনা করার জন্য আলহামদুলিল্লাহ আমাদের সৈয়দ আল ফেসানি সাহেব, সাথে সাথে প্রতিদিনের ন্যায় আমাদের কামরুল ইসলাম মাদানী আমাদের সাথে রয়েছেন। আর আজকের আলোচ্য বিষয় তা হচ্ছে আমানতদারি। আমানতদারি সম্পর্কে যদি আমরা ফার্স্ট প্রথম যে শব্দ যেটা আমাদের জন্য শিক্ষণীয় তা হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যার মাঝে আমানতদারি নেই তার ঈমান নেই। তাই আমানতদারি কাহাকে বলে, আমানতদারি কীভাবে রক্ষা করতে হয়, যারা আমানতদারি যার মধ্যে থাকবে ওই ব্যক্তি আল্লাহর কাছে তার গ্রহণযোগ্যতা কেমন হবে, এ বিষয়ে ইনশাআল্লাহুল করিম আমরা কোরআন সুন্নার আলোকে কিছু আলোচনা আমরা শুনব। আপনাদের কলকেও আমরা সামিল করব। দেরি না করে আমাদের সৈয়দ আল ফেসানি আত্তারি আমাদের সাথে রয়েছেন আমাদের প্রোগ্রামের জন্য। আজকে ফার্স্ট প্রথমবার রমাদান ট্রান্সমিশনে ওনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে জানাই স্বাগতম। আল্লাহ পাক আমাদেরকে মনোযোগ সহকারে শোনার, শিখার আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। জি হুজুর।
বিসমিল্লাহির রহমানির রহিম। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমানতদারি প্রত্যেকটি ব্যক্তির ক্ষেত্রে এটা খুবই অপরিহার্য বিষয়। এই আমানতদারির ব্যাপারে মহান রব তাআলা আমাদেরকে পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় হুকুম করেছেন, এবং বিশেষ করে একজন মুমিন ব্যক্তির যে গুণাবলী রয়েছে সেই গুণাবলীর মধ্যে একটি গুণাবলী হচ্ছে আমানতদারি রক্ষা করা, আমানতদারিতা তার মধ্যে রাখা। ইমানদারগণ সফল কাম, সফল মুমিনদের ব্যাপারে কদ আফলাহাল মুমিনুন, যে সূরা মুমিনুনের প্রথম নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয়ই সফল কাম হয়েছে ইমানদারগণ, মুমিনগণ, ইমানদারগণ। তো এই ইমানদারগণ, মুমিন বান্দাগণ যারা সফল কাম হয়েছে, তাদের এই গুণাবলীর মধ্যে আমানতদারিতা আসছে, আমানতদারিতা আসছে। তারপরে আপনার নামাজের ব্যাপারে, রোজার ব্যাপারে, অনেকগুলো ব্যাপারে আসছে। সূরা মুমিনুনের আল্লাপাক 8 নং আয়াতে ইরশাদ করেন, এবং ওই সব লোক যারা তাদের আমানতগুলো এবং নিজের প্রতিশ্রুতিগুলো রক্ষা করে। এখানে দুইটা জিনিস, আমানত এবং ওয়াদা, প্রতিশ্রুতি। এর তাফসীরে খাজারুল ইরফানের মধ্যে আসছে, চাই ওই আমানতগুলো আল্লাহর হোক অথবা সৃষ্টির হোক, অনুরূপভাবে অঙ্গীকার আল্লাহর সাথে হোক অথবা সৃষ্টির সাথে হোক, সবটি পূরণ করা অপরিহার্য। এখানে দুটি জিনিস আমরা লক্ষ্য করলাম। নাম্বার এক, আমানতদারিতা আল্লাহ পাকের পক্ষ থেকে হয়, আবার সৃষ্টির পক্ষ থেকে হয়,
উভয়ের দিক থেকে
আমানতদারিতা আসে। এখন আসুন, যদি আমরা এই আমানতদারি সম্পর্কে ডিটেইলসের মধ্যে যাই, যে আমানতদারি এটা হচ্ছে আপনার একটা আরবি শব্দ আমানত, এর অর্থ যদি আমরা দেখি, কোনো দায়িত্ব, সম্পদ, কথা বা গোপন বিষয় বিশ্বাসের সাথে সঠিকভাবে রক্ষা করা এবং আদায় করা,
অর্থাৎ ওই জিনিসকে তার সঠিক স্থানে কি স্থান দেওয়া।
জি, সহজভাবে যদি আমরা বলি, যা কিছু আপনার কাছে বিশ্বাস করে দেয়া হয়েছে তা ঠিকভাবে সংরক্ষণ করা, যথাযথভাবে ফেরত দেয়া, এটাই হচ্ছে আমানতদারি। তো এখন ইসলামের দৃষ্টিকোণ থেকে যদি আমরা এই ব্যাপারগুলো দেখি আমানতদারি, তাহলে দেখা যাবে যে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় আমাদেরকে বলেছেন, যেমন সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেন যে তোমরা আমানত তার হকদারদের কাছে পৌঁছে দাও। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমানতদারির ক্ষেত্রে সর্বোচ্চ আদর্শ ছিলেন আমাদের জন্য, যেহেতু আমাদের জন্য উত্তম আদর্শ, উসওয়াতুল হাসানা।
মানে এমন আদর্শ আমরা বলতে পারি, মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কুফারে ইসলাম যারা একদিকে ইসলামকে তারা মায়াদ আল্লাহ, আল্লাহ পাকের পানা তারা অপছন্দ করতেন, কিন্তু ইসলামের বাহক হয়ে যিনি আমাদের মাঝে ছিলেন, আমানতদারির কারণে সে প্রিয় নবীকে আলামিন বলতেন,
আলামিন হিসাবে। তখন এটা নবুয়তের আগে, নবুয়ত যখন ঘোষণা হয়েছে 40 বছর বয়সে আল্লাহ রসুল নবুয়ত ঘোষণা করেছেন, এর পূর্ব থেকেই তৎকালীন অমুসলিমরাও একটা আমাদের জন্য কত বড় একটাই, আমরা এখন নিজেরা নিজেদেরকে দেখা যায় ভাই ভাইকে বিশ্বাস করে না, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, ছেলে বাবাকে, বাবা ছেলেকে, এভাবে করে ফ্যামিলির কেউ, কাছের বন্ধু বান্ধব কেউ কাউকে মানে বিশ্বাসের চোখে দেখে না। বিশ্বাস করলেও মুখে বলে আমি বিশ্বাস করলাম,
আমার আমানতদারি রক্ষা করবে,
করবে কি করবে না, বিশেষ করে দেখা যায় যে সন্দেহের চোখে দেখে। শত আমানতদারিতা থাকলেও দেখা যায় সে সন্দেহের চোখে দেখে, সন্দেহের বাইরে কেউকে রাখে না। কিন্তু মহান রব তাআলার প্রিয় হাবিব, হাবিবে লবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আমানতদারিতা দেখুন, অমুসলিমরা, অমুসলিমরা পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে এমন আমানতদারিতা তার মধ্যে পেয়েছেন, সবাই তাকে আল আমিন হিসাবে তখন ঘোষণা করেছেন, এবং তার কাছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমানতগুলো বিভিন্ন অমুসলিমরা এসে এখানে গচ্ছিত রাখতেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। এবং যখন তায়েফের ময়দানে নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, তখন তিনি মানে এলান করলেন যে আমি, আমার কাছে যে এটা আছে এটা কি তোমরা বিশ্বাস করো কিনা, আমি এটা খেয়ানত করবো। সবাই বললো না, আমি এটা আমরা বিশ্বাস করি না। তখন গিয়ে আস্তে আস্তে করে তিনি যখন এটা বললেন, তারপর তারা এটা ভালোভাবে গ্রহণ করলেন না, অমুসলিমরা গ্রহণ করলো না যে আল্লাহ এক, তার প্রিয় রসুল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেখানে এমনই শব্দ তাদেরকে বললেন যে আমি যদি তোমাদেরকে বলি যে পাহাড়ের অপর প্রান্ত থেকে এক সৈন্যবাহিনী দুশ্মন এসে তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করলে? তার বলে হ্যাঁ।
জি, এখন দেখুন, আমরা যদি আমানতের উদাহরণ দেই, তাহলে এই আমানতের উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, তাহলে বিশেষ করে আমরা লক্ষ্য করি যে কারো টাকা জিনিসপত্র নিরাপদে রাখা, গোপন কথা এগুলো ফাঁস না করে দেয়া, দায়িত্ব কীভাবে পালন করা, সেটা চাকরি হোক, সেটা কোনো সংগঠন হোক, সেটা পরিবার হোক, যে দায়িত্বের আমানত, এখানে আল্লাপাক দায়িত্বের আমানত দিয়েছেন। একজন বাবাকে তার পরিবারে দায়িত্বের আমানত আল্লাপাক দিয়েছেন। বাবা ইন্তেকালের পরে যখন ঘরের সন্তান থাকেন, বড় সন্তান থাকেন, তো তাকে আল্লাপাক দায়িত্বের আমানত দিয়েছেন, সেই আমানতকে রক্ষা করা, আল্লাহর দেয়া শরীর, সময়, ক্ষমতার, যে এটা আল্লাপাকের পক্ষ থেকে যে আমার কাছে আমানত এসেছে, এই পুরো হাত পা চোখ কান নাক যা কিছুই আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, এই সকল কিছু আল্লাপাকের পক্ষ থেকে আমানত।
আমানত
জিহ্বা আল্লাপাকের পক্ষ থেকে আমানত, কথা বলা আল্লাপাকের পক্ষ থেকে আমানত। তো এই আমানত আমি সঠিকভাবে আদায় করছি কিনা, সঠিকভাবে পালন করছি কিনা, সেটাও আমাদের জন্য দেখা জরুরি।
আমরা আজকে ইনশাআল্লাহুল করিম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেহেতু বিষয়টি অনেক অর্থবোধক, অনেক ব্যাপক একটি বিষয়, টাইম আমাদের শর্ট, তারপরও আমরা যদি আল্লাহ পাকের সন্তুষ্টি এবং সওয়াব হাসিল করার উদ্দেশ্যে আমরা চেষ্টা করব, মাদানী চ্যানেল আজকের আমাদের বরকতের মুহূর্তে অনুষ্ঠানে যে আমরা আলোচনা নিয়েছি আমানতদারি, এটা এক মুমিনের অনেক বড় একটি গুণ। আমরা শুরুতেই আমরা শ্রবণ করেছি যে মুমিনগণ হচ্ছে সফল কাম, আর একই সুরার 8 নম্বর আয়াতের যে তর্জমা আমরা শুনলাম, তো সেখানে সফল কাম ব্যক্তিদের মধ্যে আমানতদার, যে আমানতদারিত্ব রক্ষা করে তো সেও সামিল, যে ওয়াদা সঠিকভাবে পূর্ণ করে সেও সামিল। তাই সফল আমরা হতে চাই, আমরা সকলেই, এই যে রমাদানুল মুবারক, এই যে রোজা, ইফতারি, সাহারি, তারাবি, কোরআনুল করিমের তেলাওয়াত, উদ্দেশ্য সফল, আল্লাহকে রাজি করা। তা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যে রাজি করতে পেরেছে, যে রমাদানুল মুবারককে আল্লাহ যে বান্দার প্রতি রাজি হবে, সেই তো সফল কাম। আর অবশ্যই প্রকৃত রোজাদার সে হবে আমানতদার। ইনশাআল্লাহ শুনবো আমরা, কামরুল ইসলাম মাদানী আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন, আপনাদের কলও আমাদের রয়েছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি যে আমাদের প্রতিদিনের ন্যায় একটি খুবই শিক্ষণীয় একটি ভিডিও প্যাকেজ আমরা অন এয়ার করার চেষ্টা করি, তাও ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সময়ের সাথে সাথে আপনাদেরকে দেখানোর জন্য। জি,
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহ, রহমতের মুহূর্তের মধ্যে প্রতিদিনের নেই আজকেও ইসলামী জীবন বিধানের মধ্যে মানুষের যে বিষয়টা বা যে গুণটা বা বৈশিষ্ট্যটা অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে আমানতদারি।
যে
আমরা যদি দেখি, ইমানের একটি অংশ হচ্ছে আমানতদারি। আরবির মধ্যে আছে এই আমানতটা, যে আমান ইমান থেকে এসেছে।
যে
অর্থাৎ আপনি যে হাদিসটা বলেছেন, লা ইমানা লিমাল্লা আমানতা, অর্থাৎ তার মধ্যে তার ইমান পরিপূর্ণ নাই যার মধ্যে
আমানতদারিত্ব নেই।
আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আমানতটাকে মানুষের মধ্যে যার আমানত রয়েছে তার প্রাপ্য হকটাকে তার বোঝানোর জন্য কোরআনে পাকের বিভিন্ন আয়াত নাজিল করেছেন।
জি,
হুজুর দুইটা আয়াতের অর্থ বলে দিয়েছেন।
জি,
এবং সাথে সাথে আমানত আদায় করার কথা তো বলেছেনই, খেয়ানত যাতে না করা হয় তার কথাও বলে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং রসুলের সাথে খেয়ানত করো না। ওয়া তাখুনু আমানাতিকুম, এবং তোমাদের মাঝে যে আমানতগুলো রয়েছে সেই আমানতেরও খেয়ানত করবে না। যদি তোমরা মুমিন হয়ে থাকো, তোমরা সেই আমানতের কখনো খেয়ানত করবে না। আচ্ছা, এই আমানতের ব্যাখ্যা বলছিলেন আপনি, যে আমানতটা ব্যাপক অর্থ বোঝায়, কথার আমানত, আর্থিক আমানত, মানুষের মাঝে যদি কাউকে আমির বানানো হয় ওই তার এই দায়িত্বশীলের আমানত, কেউ যদি কোনো নসিহত চায় তার জায়গা থেকে সেই আমানত, তাকে যদি রাষ্ট্রপ্রধান বানানো হয় তার সেখানের আমানত, আর একটা আমানত হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর আমানত। এই আল্লাহর আমানত সম্পর্কে আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আমানতটাকে আসমান এবং জমিনের মধ্যে দিয়েছেন। যখন তাদেরকে আমানতের কথা বলেছেন যে ফা আবাইনা আইয়াহমিলনাহা, আসমান জমিন এবং পাহাড় এই আমানতটাকে নিতে অস্বীকার করেছে। যে ফা আবাইনা আইয়াহমিলনাহা, তারা এটাকে উঠানোর জন্য অস্বীকার করে দিয়েছে। ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান, এবং এই আমানতটাকে মানুষগণ তাদের নিজের উপর অর্পিত করে নিয়েছে, এই আমানতটা নিয়েছে। মুফাসসিরে কেরাম বলেন, আচ্ছা আল্লাহ তাআলার আমানতটা কী যে আল্লাহ তাআলা মানুষের উপর অর্পিত করেছেন? এক একজন মুফাসসির এই অর্থটাকে এক একজন বলেছেন। আমরা যদি দেখি হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কওল, তিনি বলেন যে আল্লাহর আমানত দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা যে ফরজ বিধান দান করেছে, এটি হচ্ছে আল্লাহর আমানত। আল্লাহ তাআলা নিজের এই আমানতগুলো জমিন এবং পাহাড় এবং মানুষের উপরও দিয়েছে, আসমানে দিয়েছেন, তারা সেটা নিতে অস্বীকার করেছে, এবং মানুষের মধ্যে আমানতগুলো যখন দিয়েছে তারা সেগুলো নিয়েছেন। আর যদি মানুষ সেই আমানত রক্ষা না করে আল্লাহ তাআলা তাদেরকে আযাব দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আমানত দ্বারা উদ্দেশ্য হচ্ছে নামাজ, রোজা, যাকাত এবং রমাদানুল মুবারকের রোজা, খানায়ে কাবার হজ, সত্য বলা এবং যে মাপ এবং তোল ওজন করে যে বিক্রি করা, এইগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমানত। এই যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল ওয়া তাখুনু, যে তোমরা আল্লাহ এবং রাসূলের আমানতকে খেয়ানত করো না। কী খেয়ানত করো না? নামাজ যে ফরজ করেছে এই নামাজের যাতে খেয়ানত না হয়, মাহে রমাদানুল মুবারকের রোজা যে ফরজ হয়েছে তার যেন খেয়ানত না হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে হজ যে ফরজ হয়েছে তার জন্য খেয়ানত না হয়। তো এই যারা খেয়ানত করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে বলেন তাদেরকে আযাব দেওয়া হবে। এটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে আমানতগুলো। এখন দুনিয়াবী ক্ষেত্রের মধ্যে আমরা যদি আমানত বলতে বুঝি যে কোনো মানুষের একটি মাল অপরের কাছে সংরক্ষণ করার জন্য দেওয়া এবং সেটাকে সে সংরক্ষণ করা, সঠিক সময়ে সেটাকে তার প্রাপ্যকে বুঝিয়ে দেওয়া। আর আল্লাহ তাআলা বলেন ফাল ইউয়াদ্দিল্লাযী তুমিনা আমানাতাহু ওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বা, যাকে এমন আমানত দর বাড়ানো হয়েছে সে যদি আল্লাহকে বই করে, তার উচিত যে আমানত বানিয়েছে তার আমানতটা সঠিকভাবে তাকে বুঝিয়ে দেওয়ার জন্য। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই আমানত যারা ভঙ্গ করে তারা কিসের নিশানি? আল্লাহ রসুল বলেন যে এই আমানত যারা ভঙ্গ করে এটা হচ্ছে মুনাফিকদের তিনটি নিশানের মধ্যে থেকে একটি নিশান।
আমরা ইনশাআল্লাহুল করিম যে আজকের আলোচ্য যে বিষয় ইনশাআল্লাহ শুনব আমাদের কামরুল ইসলাম মাদানী ভাই থেকে, যেহেতু যে তিনটি বিষয় মুনাফিকের যে আলামত ইনশাআল্লাহ আমার কাছে আবারও আসবো। হাদিস শরীফ, এটা এমন একটি হাদিস আপনার, হাদিসের এমন কিছু হাদিস যেটা হাদিসের অসংখ্য গ্রন্থের মধ্যে আসে, এর মধ্যে এই একটি হাদিসে মোবারকা যা আমরা যারা ইমানদার দাবি করি, মুমিন দাবি করি, অনেক সময় নিজেকে খুব ভালো আমরা দাবি করার চেষ্টা করি, তা আমরা গভীর মনোযোগ সহকারে ইনশাআল্লাহ করে আমরা সেই হাদিসে মোবারকা শুনবো, এবং এর থেকে আমাদের শিখার জানার আমাদের অনেক কিছু আমাদের রয়েছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়ে কিছু কলের দিকে যাব ইনশাআল্লাহ করিম, কল শুনবো, অতঃপর আবারও আমাদের আজকের যে আলোচ্য বিষয় আমানত, আমানত দারিত্ব, এবং আমানত দারিত্ব কীভাবে আজ আমাদের ঘরে ভঙ্গ হচ্ছে, আমাদের মার্কেটে, আমাদের স্কুলে, আমাদের কলেজে এক স্টুডেন্ট অপর স্টুডেন্টের সাথে কোন কোন বিষয় কীভাবে আমানতের খেয়ানত করে, সেম মার্কেটে হচ্ছে, এর কিছু উদাহরণ ইনশাআল্লাহ আমরা আমাদের আলফেসানি ভাই থেকে আমরা কিছু সামাজিক পারিবারিক কিছু উদাহরণ আমরা এজন্য নেব যাতে আমরা বাঁচতে পারি, শিখতে পারি এবং আমরা আমল করতে পারি। কল চালিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ হাফিজুর রহমান। আমার গোটা পরিবার আপনাদের এই মাদানী চ্যানেল খুব ভালোবাসে এবং দেখে, আমার জন্য দোয়া করবেন।
মাশাআল্লাহ, মারহাবান। মানে পুরো পরিবারের সকলের সকল সদস্যর মাঝে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের ভালোবাসা আল্লাহ আরো বৃদ্ধি করুক। জি, পরবর্তী কল।
মোহাম্মদ মেহেদী হাসান। আপনাদের চ্যানেল দেখতেছি মাশাআল্লাহ অনেক ভালো আসতেছে। আমার আগে অন্য ভিডিও ছিলেন দেখতাম, তখন আমি আমার বাবা থেকে মাদানের চ্যানেলের নাম শুনে এগুলো দেখে নিজের মনও শান্তি লাগে আর দুনিয়াবি মায়া মমতা এগুলো থেকে কিছুটা দূরে সরে আসার চেষ্টা করতেছি। একটু দোয়া করবেন।
মাশাআল্লাহ, মারহাবা। ইনশাআল্লাহুল করিম, রমাদানুল মুবারকের প্রতি সময় দোয়া কবুলিয়তের সময় একে অপরের জন্য আমরা দোয়া করব। দোয়া করার ক্ষেত্রে বিশেষ করে রমাদানুল মুবারকে আমরা কৃপণতা করব না, ইনশাআল্লাহ আপনাদের জন্য অবশ্যই দোয়া থাকবে। জি, নেক্সট কল।
আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম, ভাই বলছি গাইবান্ধা জেলা থেকে। আমরা সবাই মিলে দেখতেছি, খুব সুন্দর লাগতে।
মাশাআল্লাহ, গাইবান্ধা থেকে আমাদের আমিনুল ইসলাম ভাইয়ের কল, মারহাবা। জি, নেক্সট কল।
আমার নাম মোহাম্মদ আব্দুর রশিদ, সবসময় এই চ্যানেলটা দেখি, অনেক ভালো লাগে আমাকে। আমার দোকান হচ্ছে আলাই, আমি সবাই দেখে, আমার সব পরিবার সবাই দেখে, আমি সবাইকে বলি মাদের চ্যানেল দেখার জন্য। মাদের চ্যানেল দেখে আমি অনেক শিখতে পেরেছি।
মাশাআল্লাহ, মারহাবা। নিজেও দেখবো মাদানী চ্যানেলের দাওয়াত প্রচার প্রসারণ আমরা করব। নেকির কাজ করা, নেকির দাওয়াতের প্রচার করা এক মুমিন মুসলমানের ইমানি দায়িত্ব। বিশেষ করে রমাদানুল মুবারকে মানুষের একটা মনের চাহিদা যে ইসলামিক কিছু দেখা, দেখে কিছু শিখা। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল আল্লাহ পাকের দয়ায় বর্তমান সময়ে এমন একটি চ্যানেল, যদি কোনো ব্যক্তি কিছু সময় যদি মাদানী চ্যানেলে বসে, মাদানী চ্যানেলের সামনে যদি বসে, আল্লাহ পাকের দয়ায় পারিবারিক হোক, সামাজিক হোক, আমলি হোক, ইবাদত সম্পর্ক হোক, আকাইদ সম্পর্ক হোক, সে কিছু না কিছু ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়ায় শিখতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ কবুল করুক। বিশেষ করে দর্শক শ্রোতা যারা আমাদেরকে কল করেছেন, আপনাদেরকে মাহে রমাদানুল মুবারকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগতম। দর্শক শ্রোতা, আমাদের আলোচ্য বিষয় যেটা আলোচনা চলমান তা হচ্ছে আমানত, আমানতদারি। অর্থাৎ আমরা অনেক সময় আলফেসানি বাবু অনেক সময় কোনো না কোনো ব্যক্তি সম্পর্কে আলোচনা হয় যে লোকটা আমানতদার, এর কারণ কী বলার?
দেখুন, এটার পিছনে কারণ হচ্ছে তার যে নৈতিকতা।
জি,
নৈতিকতার দিকে তাকালে দেখা যাবে তার এই যে ব্যক্তি জীবনে কারো টাকা ধার নিয়ে সঠিক সময় পরিশোধ করা, কারো মোবাইল জিনিসপত্র এগুলো নিরাপদে কাউকে রাখতে দিচ্ছে মাল সামান, সেটা কি সে সঠিকভাবে রেখেছে, এর কোনো খেয়ানত করেনি তো, ইত্যাদি ইত্যাদি কথা বলছে, কথাটা সে ফাঁস করে দেয়নি, তো একটা দেখা যায় সমাজের মধ্যে পরিবারের মধ্যে সে একটা বিশ্বস্ত
মানে আমানত হিসাবে, তার হিসাবে বিশ্বস্ত হিসাবে তার একটা পরিচিতি
পরিচিতি লাভ করে। এখন দেখুন, আপনি কারো কাছে টাকা পাবেন,
জি,
আপনার কাছেও কেউ টাকা পাবে। এখন কোনো দোকানদার হোক অথবা যে টাকা ধার দিয়েছেন,
জি,
তো এখন ওই দোকানদার যখন কারো কাছ থেকে টাকা চায়,
জি,
এখন তার পিছনে কিন্তু অনেকজন আছে, অর্থাৎ সে তাকে ওয়াদা দিয়েছে, সে তাকে দিয়েছে, সে তাকে দিয়েছে, এভাবে হয়তো চেইনভাবে 8-10 জন হবে,
জি,
কিন্তু ফার্স্ট কি, আপনার থেকে আমি টাকা চাচ্ছি, আপনি না দেওয়ার কারণে,
টাইম মোতাবেক না দেওয়ার,
না দেওয়ার কারণে একে একে 10 ব্যক্তি তাদের আমানতের খেয়ানত হচ্ছে,
একে অপর প্রতি বিশ্বস্ততা
বিশ্বস্ততা হারিয়ে ফেলছে,
হারিয়ে ফেলছে।
এর কারণ কি, আপনি দেননি, অর্থাৎ যার কাছে টাকা পাওনা রয়েছে সেই ব্যক্তি দেয়নি। তো এই আমাকে বুঝতে হবে, দায়িত্ব নিয়ে বুঝতে হবে যে আমি যে ওয়াদা করছি সেই ওয়াদার ক্ষেত্রে এই আমানত আমি যে নিচ্ছি এটা আমি ফেরত দিতে পারবো কি না। তো এইটা যখন হবে তখন দেখবেন যে অটোমেটিক্যালি হবে। এরপরে দেখুন
কথার যে ওয়াদা,
হ্যাঁ, এরপরে আপনি দেখুন যে কারো কাছে কোনো ব্যক্তিগত কথা বলে দিল, সেই কথাটা কি হবে, দুই বন্ধু এখন যখন বন্ধু দুই বন্ধুর সাথে ব্রেকআপ হয়ে গেছে, এখন তার ওই গোপনীয় যত কথা, এখন তো সোশ্যাল মিডিয়া,
সোশ্যাল মিডিয়া,
এখন সোশ্যাল মিডিয়া এসে দেদারসে যার যার মতো করে
বলে
দিচ্ছে কার কি হচ্ছে কি না হচ্ছে। আপনি দেখবেন এই যে আমানতদারির খেয়ানত করার কারণে মানুষকে আপনার কতগুলো গুনাহের মধ্যে নিয়ে যাচ্ছে।
দীর্ঘদিন একসাথে ছিল,
একসাথে ছিল, এর কারণে এজন্যই সফল মুমিনদের বৈশিষ্ট্যের মধ্যে মহান রব তাআলা আমানতদারিতা রেখেছেন, কারণ আপনি আমানতের খেয়ানত করেছেন, যার বদৌলতে একটা আপনার ওই বন্ধু সে আত্মহত্যার দিকে চলে যাচ্ছে।
আল্লাহ আল্লাহ আল্লাহ।
কারণ আপনি তার যে আপনার কাছে আমানত ছিল, আমানত আপনি সোশ্যাল মিডিয়াতে এসে বলে,
সে ভাবতে লাগলো যে মরতে আমি কিভাবে নিজেকে
আমি রিকভারি কিভাবে করব,
কিভাবে করব,
নিজের মুখ কিভাবে দেখাবো। তো এই যে জিনিসগুলো সমাজের মধ্যে আসছে, তো এগুলো আমাদের অনুধাবন করতে হবে যে আমানতদারিতা আসলে এটা তার ঠিকানি ব্যাপার নয়, এটা ছোটখাটো ব্যাপার নয়, এটা অনেক বড় বিষয়।
তাই তো এটাকে ঈমান, ঈমানের সাথে
লাগিয়ে দেওয়া
হয়েছে।
তো সেজন্য এই জিনিসগুলো উপলব্ধি করতে হবে। উপলব্ধি কিভাবে করব আমরা? ফর এক্সাম্পল, আমি যার আমানত খেয়ানত করছি,
জি,
সেম আমি তার জায়গায় নিজেকে রাখি।
যদি আমার সাথে হতো,
এই ব্যাপারটা আমার সাথে হইতো,
জি,
তাহলে আমি কিরকম ফিল করতাম,
জি,
আমার মানসিক অবস্থা কি হতো, আমার সামাজিক অবস্থান কি হতো, আমি পারিবারিকভাবে, সামাজিকভাবে, আর্থিকভাবে, নৈতিকতার ব্যাপারে আমি কতটা ক্ষতিগ্রস্ত হতাম। এই জিনিস যখন আপনি দেখবেন, যখন আপনি উপলব্ধি করবেন নিজেকে তার কাছে দাঁড় করিয়ে, তখন আপনার ভিতরে একটু হলেও এটা থেকে ফেরত আসার একটা চিন্তা আসবে, না আমি চুপ থাকি, আমি বন্ধ করি। অনেক সময় দেখা যায় যে অনেকভাবে এটা বলে দেয় মানুষ,
জি,
একটা আমানত এটা গোপন রাখে না, কিন্তু এটার যে ক্ষতিকর দিকগুলো এটা অনেক দূর পর্যন্ত পৌঁছে যায়, সেটা রক্ষা করাটা অনেক সময় মারামারি, কাটাকাটি, ওই যে আত্মহত্যা পর্যন্ত চলে যায়, যে যে সহ্য করতে পারে না আত্মহত্যা করে ফেলে। আত্মহত্যা আরেকটা মহাপাপ, এটাও একটা কবিরা গুণা, ওটা একটা কবিরা গুণা, মানে গুণাহের সাথে চেইন 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 হতে 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 অনেকগুলো গুণ জমা হয়ে যায় আপনার এই একটা গুনাহের কারণে, একটা
খেয়ানতের কারণে।
তো সেজন্য এই জিনিসগুলো আমাদেরকে ই করতে হবে। এখন দেখুন পারিবারিক জীবনে আমানতদারিটা এটাও অনেক বড় বিষয়,
স্বামী স্ত্রীর মধ্যে,
স্বামী স্ত্রীর মধ্যে গোপনীয়তা থাকতেই পারে এবং থাকাটাই বাঞ্ছনীয়। আপনি যখন পরিবার চালাবেন, ঘরে আপনার মা রয়েছে, আপনার বোন রয়েছে, আপনার স্ত্রী রয়েছে, তো এখন যদি কারো কথা কারো কেউ আমানতদারিতে রাখতেছেন না, আপনি স্ত্রীকে মা বোনের ব্যাপারে একটা কথা বললেন, সে স্ত্রী সেই কথাটা বলে দিল, আবার স্ত্রী স্বামীকে তার শাশুড়ি, শ্বশুর শাশুড়ি, ননদদের ব্যাপারে একটা কথা বললো, স্বামী সেই কথাটা ওপেন করে দিল। এখন দেখা যাবে যে এখানে বড় ধরনের একটা পারিবারিক ভাবে একটা এমন ঝামেলা লাগবে,
এমন একটি ঝামেলা সৃষ্টি হলো, শেষ পর্যন্ত এর কুফলের মধ্যে সংসার,
হ্যাঁ, তালাক পর্যন্ত,
তালাক পর্যন্ত হয়ে যায়। এখন এর যে প্রথম যে দায়িত্বটা ছিল
সেটা
আমানতদারি। আপনার মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যদি উদাহরণগুলো যদি আমরা আমাদের সমাজে যদি আমরা পেশ করতে চাই, হয়তো আমাদের অনেক সময়ের প্রয়োজন, হয়তো এতটুকু সময় আমাদের মাঝে নেই, কিন্তু আমাদেরকে অনেক সময় অনেকেই ইশারাতান কিছু বোঝানোর চেষ্টা করে যে আমি এটা আপনাকে আমানত।
এখানে আরেকটা জিনিস,
জি,
আমি বলে দিলাম ইমরান ভাই এই কথাটা আমানত, এখন তো আমি আমানত করে দিলাম আপনি, এটা এটা বলা তো জঘন্যতম অপরাধ।
জি,
আমি বললাম না, তারপর আপনাকে বুঝতে হবে কথাটা আমি বলবো কি বলবো না।
জি,
যেহেতু আমাকে কথাটা বলছে, আমাকে তো আমানত বলে দেয় না, আমি বলবো কি না,
অনেক সময় একটু ইশারাতান থাকে,
ইশারাতান থাকে, এটা বলার মতো না।
জি,
এরপর দেখুন আমানতদারিতা আরেকটা, দেখুন উত্তরাধিকার যে পাওয়া যায়, সহায় সম্পদ, টাকা পয়সা, এর আমানত রক্ষা করা। চাচা রয়েছে, এখন ভাতিজাদের সম্পদ, এর ভাই মারা গেছে, ছোট ছোট বাচ্চা রেখে গেছে ইয়াতিম, এখন তাদের এই সম্পদের আমানত তার কাছে, তারাও আমানত তার কাছে, কিন্তু সেই আমানতের রক্ষা আমাদের সমাজের মধ্যে।
আল্লাহ আল্লাহ আল্লাহ, এই বিষয় তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে একমাত্র যার মধ্যে আল্লাহ পাকের ভয় আছে, আপনি সোশ্যাল মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, সামাজিক প্রেক্ষাপটে বলেন, প্রতিনিয়ত আপনি শুনতে পাবেন যে অমুকে তার ভাই ইন্তেকাল করেছে, তার ভাইয়ের সন্তানদেরকে তার হক মেরে দিয়েছে, আচ্ছা বাবা চলে গিয়েছে, মা চলে গিয়েছে, বোন যারা ছিল
বোনদের হক দেওয়া হচ্ছে না,
হক দেওয়া হচ্ছে না, আচ্ছা তারা আসতে আসতে, আলোচনা বাবু এমন একটি ঘটনা যেটার সাথে যখন ঘটনা ঘটে যায়, বড় হয়ে যায়,
তখন
তো অনেক সময় অনেক কিছু জানা যায়, সে তার বাপের বাড়িতে আর তার শ্বশুর বাড়িতে কে তার সামান্য একটু প্রয়োজন বিদায়, সেটাও বলছে যে আমি অপারিক, আমার প্রয়োজন, এই জন্য আমি আসছি। ২০ বছর, কয় বছর?
২০ বছর।
২০ বছর সে আসা যাওয়া করে।
এখানে দেখুন ইমরান ভাই, আরেকটা জিনিস হচ্ছে আমাদের সমাজে এটা রাইজ,
জি,
যে বোনরা যদি ভাইয়ের থেকে সম্পত্তি নিয়ে নেয় তো তারা মনে করে আর বাবার বাড়ি আসা যাবে না, মানে ভাইদের, ভাইয়ের প্রতি আর কোনো হক নাই, মানে বাবার বাড়ি আসবে না, তারা খাবে না, সম্পত্তি নিয়ে গেছে। কিন্তু এটা না, বাবার সম্পত্তির প্রতি ভাইয়ের যেমন হক রয়েছে, ছেলেদের যেমন হক রয়েছে, মেয়েদের তেমন হক রয়েছে, যদি মা বেঁচে থাকেন মায়েরও হক রয়েছে। তো এই হক ভিন্ন হক, আর আত্মীয়তার হক আবার আলাদা রয়েছে। এন হক সম্পর্কিত আলোচনা করলে আলাদা আর আলাদা একটা
আমরা
ইনভাইট করতে হবে।
আমরা একটু দর্শক শ্রোতাকে আমাদের আজকের পর্বের যে ভিডিও প্যাকেজ রয়েছে যদি রেডি থাকে জানিয়ে দিন ইনশাআল্লাহ। জি জি, অন এয়ার করে দিন, আমরা ইনশাআল্লাহ খুবই শিক্ষণীয়, প্রতিদিনই আমরা দেখে থাকি, আজকেও দেখবো। জি চালিয়ে দিন।
সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ডিয়ার ভিউয়ার্স, আল্লাহ তাআলা সূরা আন-নাজমের আয়াত নম্বর 39-এর মধ্যে ইরশাদ করেন, এবং এ যে পাবে না কিন্তু আপন প্রচেষ্টা, এর ব্যাখ্যার মধ্যে এসেছে অর্থাৎ কৃতকর্ম, মানুষ স্বীয় সৎকর্মেরই ফল ভোগ করবে। এই বিষয়বস্তুটাও হযরত ইব্রাহিম ও হযরত মুসা আলাইহিমাসসালামের সহিফা বা কিতাবাদি, আর বলা হয়েছে যে এই বিধান তাদের উম্মতের জন্যই খাস ছিল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এই বিধান আমাদের শরীয়তের মধ্যে এই আয়াত দ্বারা মনসুখ বা রহিত হয়ে গেছে। হাদিস শরীফে বর্ণিত আছে, এক ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে আরজ করল, আমার মায়ের ওফাত হয়ে গেছে, আমি যদি তার তরফ থেকে সাদাকা করি তাহলে তা উপকারী হবে কি? ইরশাদ করলেন, হা। এখান থেকে মাসআলা বর্ণনা করা হচ্ছে, আরও বহু হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মৃত ব্যক্তিদের প্রতি সাদাকা ও আল্লাহ এর ইবাদত বন্দিগির যে সওয়াব পৌঁছানো হয় তা পৌঁছে থাকে। এতে উম্মতের ওলামায়ে কেরামের ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। এই কারণে মুসলমানদের মধ্যে প্রচলন রয়েছে যে তারা নিজেদের মৃতদের প্রতি ফাতিহা, তৃতীয়া, ৪০তম ও বার্ষিক ওরুশ ইত্যাদি সওয়াব এর কার্যাদি ও সাদাকা দ্বারা সওয়াব পৌঁছিয়ে থাকেন। এই কাজটি হাদিস সমূহের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যশীল। এই আয়াতের ব্যাখ্যায় একটা অভিমত এও রয়েছে যে এখানে ইনসান দ্বারা কাফির বোঝানো হয়েছে, তখন অর্থ এ দাঁড়ায় যে কাফির কোনো মঙ্গল পাবে না এতদ ব্যতীত যে যা সে করেছে, অর্থাৎ দুনিয়াতেই জীবিকায় প্রাচুর্য কিংবা সুস্বাস্থ্য ইত্যাদি দ্বারা সেটার বিনিময় দিয়ে দেয়া হবে, যাতে আখিরাতের জন্য তার কোনো অংশ বাকি না থাকে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা যতটুকু ভালো করব সেটার প্রতিদান ততটুকু পাব, ইহকালেও পাব পরকালেও পাব। আর হাদিসে পাকের মধ্যে এসেছে সৎ উপার্জন ইমানের অংশ, আমরা যদি সৎ পথে চলি, সৎ উপার্জন করি, হালাল গ্রহণ করি, হারাম বর্জন করি, এর প্রতিদান আমরা দুনিয়াতেও পাবো আখিরাতেও পারবো। আর এখানে আরও একটি বিষয় ফুটে এসেছে, নিজেদের মৃতদের পক্ষ থেকে দান সৎকা করা, তো মৃতদের জন্য সেটাই আমরা আল্লাহর পথে ব্যয় করি যেটা হালাল পন্থায় উপার্জিত হয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড়ই সুবর্ণ সুযোগ রমাদানুল মুবারক, আমাদের মরহুমিনদেরকে স্মরণ করা, আমরা ইফতারে, দোয়াতে, সাহারির সময় তাহাজ্জুদ পড়ে দোয়া, তারাবির পরে দোয়া, পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া, কারো মা হয়তোবা কারো বাবা, তারা যখন পৃথিবীতে ছিল দেখুন না, মা সন্তানকে নিয়ে কিন্তু ইফতার করে, বাবা তার সন্তানকে নিয়ে ইফতার করে, মা সন্তানকে সেহরির জন্য জাগায়, বাবা তার সর্বোচ্চ চেষ্টা এটাই ছিল যে ইফতার সময় আমার সন্তানকে আমি ভালো কিছু খাওয়াবো। আজকে সে বাবা কি পৃথিবীতে আছে? হয়তো সে বাবাও নেই, হয়তো অনেকে সে মাও নেই, কিন্তু আমি চাইলে সে বাবার জন্য, মায়ের জন্য কিছু করতে পারে। তো রমাদানুল মুবারকে আমি দর্শক শ্রোতাকে বলবো, যে আমরা আমাদের মা বাবা সহ আমাদের মরহুমিন যারা আমরা তাদেরকে বলবো না, আমরা তাদেরকে অবশ্যই স্মরণ রাখব। আজ আমরা তাদেরকে স্মরণ করব, হয়তো কাল আমরা পৃথিবী থেকে চলে যাব। আমরা যখন চলে যাব ইনশাআল্লাহুল করিম আমাদের আওলাদ যারা তারাও আমাদেরকে নেকিতে আমলে তারা আমাদেরকে স্মরণ করবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিক। দর্শক শ্রোতা, আমাদের প্রোগ্রাম বরকতের মুহূর্ত আর আমানতদারী, আমানত খেয়ানত থেকে বাঁচা আলোচনা হচ্ছে। আমি আমাদের কামরুল ইসলাম ভাই যেখান থেকে শেষ করেছেন, আবার মুনাফিকের যে আলামত এর হাদিস বলতে চেয়েছেন সেখান থেকে ইনশাআল্লাহ আলোচনা শুনবো। জি,
আমরা যদি দেখি আমানতের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ,
জি,
জাস্ট এই ঘটনা থেকে আমরা বুঝতে পারবো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের রাতে, যেই রাতে মুনাফিকরা কাফিররা আল্লাহর রসুলকে হত্যার পরিকল্পনা করছিল যেই ঘরে, অপরদিকে আল্লাহর রসুল অপর ঘরে নিজ ঘরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তাদেরই প্রাপ্য হককে বুঝিয়ে দিচ্ছেন, তাদেরই আমানতকে বুঝিয়ে দিচ্ছেন।
একদিকে
তারা পরিকল্পনা করছে হত্যার, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিকল্পনায় তেনাদের আমানতগুলো বুঝিয়ে দিচ্ছেন। আচ্ছা, এখন কথা শুনছিলাম আমরা আমানত সম্পর্কে, এই আমানতের খেয়ানত কার নিশানি, এই আলামতটা কার, কোনো প্রকৃতপক্ষে মুসলমান বা মুমিন কি এই আমানতের খেয়ানত করতে পারে কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের নিশানি হচ্ছে তিনটা, যে ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে সে মিথ্যা বলে, ওয়া ইদা ওয়াদা আখলাফা, আর যখন সে ওয়াদা করে তখন ওয়াদার খিলাফ করে, আর যখন তার কাছে আমানত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করে।
আল্লাহ,
তো এর থেকে বোঝা গেল প্রকৃতপক্ষে মুসলমান আমানতের খেয়ানত করতে পারে না। দ্বিতীয়ত যদি দেখি আল্লাহর রসুলের ওই ঘটনা আমাদের জন্য শিক্ষা, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহ লা ইউহিব্বুল খায়িনিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আমানত খেয়ানতকারীদেরকে ভালোই বাসেন না। আর যারা এই আমানতের রক্ষা করেন, আমরা শুনতে পেরেছি এর আগের আয়াতে ওয়াল্লাযীনা হুম লি আমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা নিজেদের আমানত সমূহ এবং প্রতিশ্রুতি রক্ষা করে, ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কাঈমুন, এবং তারা নিজেদের যে সাক্ষ্য সেটার উপর অটল থাকে, ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিযুন, নিজেদের নামাজ সমূহকে হিফাজত করে, এই গুণগুলো যাদের মধ্যে থাকবে উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্মানিত জান্নাত দান করবেন।
সুবহানাল্লাহ। আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, বাস্তবিক মুমিন যারা কষ্ট তো দুনিয়াতেই করবে, মুমিনদের কষ্ট আমরা হাদিসে মোবারকা অসংখ্যবার, এই দুনিয়া মুমিনদের জন্য কয়েদখানা জেলখানা, মুমিন চাইলেই সব করতে পারে না, সব কিছু বলতেই পারে না, মনের খেয়ালি মনের খুশি মোতাবেক সব কিছু সম্ভব নয়। আর এই দুনিয়াটা হচ্ছে কুফার যারা কাফের যারা তাদের জন্য কী করা হয়েছে, বেহেশতের সাথে এ ধরনের তুলনা করা হয়েছে, অর্থাৎ তারা যা পাবে নিয়ামত পাবে তারা দুনিয়াতেই পেয়ে যাবে। কিন্তু মুমিন যারা, এই যে একজন মুমিন সে আমানতদারী রক্ষা করা, এটা কিন্তু আসান কোনো ব্যাপার না, সেটা সম্পদের আমানত হোক, এই জবানের আমানত হোক, চোখ আমাদের, যদি আমরা এই চোখের যে আমানত এর আমানতদারী কি, আল্লাহ রাব্বুল আলামিন যা দেখার জন্য বলেছেন তাই দেখা, এর বিপরীত যখন আমি আপনি দেখা শুরু করব তো হবে খেয়ানত। এখন এই আমানতদারিত্ব রক্ষা করা এটা তো যদি আমরা বলি একটা আসান বিষয় না, এত আসান না।
আমরা যদি দেখি 15 শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব শেখ তরিকাত আমির আলী সুন্নাত, ওনার ওই ইফতারির সময় সেহরির সময় অথবা কিছু তরবিয়তি সেশন থাকে, উনি বয়ান করেন, ওখানে ওই কলম ডায়েরি এগুলো নিয়ে আসে। তো একবার কেউ কোনো স্থানীয় ভাই তার কলম এটা ওখানে পড়েছিল, এটা আর নিতে ভুলে গেছে। এখন নিশ্চয় আমানতদারিতে দেখুন, আল্লাহর ওলিদের আমানতদারিতে আল্লাহ হক, আমরা হলে তো এটা দিয়ে বাস লেখালেখি শুরু করে দিতাম,
অনেকে তো অনেকের কলম নিয়ে তো সে
নিয়ে ই করে দিছে। এখন তিনি এই কলমটা উঠিয়ে রাখলেন,
জি,
এবং ওই দিন কোন কোন এরিয়ার ইসলামী ভাইয়েরা
এসেছিল,
কোন কোন দেশের কোন কোন এরিয়ার কোন কোন ডিস্ট্রিক্টের লোক এসেছিল, তাদের উনি লিস্ট চাইলেন এবং ওখানকার যারা জিম্মাদার দাওয়াত ইসলামীর তাদের কাছে পয়গাম পৌঁছালেন, নিজে পয়গাম পৌঁছাচ্ছেন, এমন না যে তার খাদিম দ্বারা বলেছেন, না নিজে পয়গাম পৌঁছাচ্ছেন এবং এই মেসেজ গ্রুপে ফরওয়ার্ড করা হোক।
হ্যালো,
হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে ফরওয়ার্ড করা হয়েছে, এরপরে সেই ব্যক্তিকে খুঁজে বের করে তাকে কি কলম পৌঁছানো। এরকমের অসংখ্য কাজ আমরা আমিরুল সুন্নাতের জীবনী যদি অধ্যয়ন করি দেখা যায়, পাওয়া যায়। এভাবে করে এর আগেও যারা আমাদের গত হয়ে আকাবিরগণ গিয়েছেন, আল্লাহর উলিগণ গিয়েছেন, তাদের আমানতদারিতাও আমরা যদি লক্ষ্য করি কেনই বা থাকবে না, কেননা তারা তো সফলকাম হয়েছেন, মুমিন হয়েছেন, সফলকাম হয়েছেন এবং তাদের মধ্যে আমানতদারিদের উচ্চ পর্যায়ের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদঙ্ক তারা অনুসরণ করতেন। তো আমরাও যদি আল্লাহর উলিদের পদঙ্ক অনুসরণ করি তাহলে দেখা যাবে এই ধরনের যে ছোট ছোট বিষয় আমাদের কাছে হয়তো এগুলো কোনো আমানত মনে হয় না, কিন্তু এটাও কিন্তু অনেক বড় আমানত। আপনি দেখুন, আপনি রাস্তায় হাঁটছেন, সরকারি জিনিস, আপনি কোনো পার্কে আছেন, রাস্তায় হাঁটছেন, তো সেখানে আপনি গাছের পাতা ছিঁচ্ছেন, গাছ থেকে ফল খাচ্ছেন অথবা অন্য কোনো কিছু নষ্ট করছেন, তো এটা নষ্ট করা তো আপনার আমার কাজ নয়, এটা তো এখানে আপনার আমার রাষ্ট্রীয় সম্পদ, একটা আমানত, আমার পরিবারের সম্পদ আমানত, রাষ্ট্রীয় সম্পদ আমানত, তো আপনি এগুলো কেন খেয়ানত করবেন? এগুলো খেয়ানত করা তো আপনার আমার কাজ নয়। তেমনই আপনি দেখবেন কর্মচারী, যারা ওয়ার্কার, সেটা গার্মেন্টস সেক্টর হোক, সেটা কোনো প্রাইভেট সেক্টর হোক অথবা কোনো কোম্পানি হোক, যেটাই হোক না, সরকারি হোক, এখন কর্মচারীর কাছে 8 ঘন্টা আমানত, ঠিক না, সময় আমানত। এখন সে আমানতে যদি সে খেয়ানত করে তাহলে একে তো তার যে অর্থ সে নিচ্ছে এই টাইমিংয়ের ব্যাপারে, এ ব্যাপারে তার জবাবদিহিতা রয়েছে, পাশাপাশি এটা তো আছে যে সে টাকা নিল না, কিন্তু সে এই যে টাইমিং লস করে, সে কোম্পানির যে লস করলো, মালিকের যে লস করলো,
একটা আমানত ছিল,
সেটা কিন্তু সে ক্ষতিগ্রস্ত করলো। এবং দেখবেন যে কোম্পানির মধ্যে কিছু ওয়ার্কার মালিকের বিশ্বস্ত থাকে, এর কারণ কি? এর কারণ তার আসা যাওয়ার এবং সকল ব্যাপারে কি, যখন তাকে বিশ্বস্ত মনে করে, আমানতদার মনে করে, তখন তাকে কি মালিক এবং যার উপরস্থ কর্মকর্তা থাকেন তারা কি তাকে মহাব্বত করেন। তো আমাদের উচিত কোম্পানি হোক, সরকারি চাকরি হোক, যেখানেই হোক, এই আসা যাওয়া টাইমিং এবং ওখানকার যে সামান রয়েছে সেই জিনিসেরও কি আমানত, তার রক্ষা,
সঠিক মানে জিনিসটাকে তার আপন সঠিক স্থানে রাখা,
সঠিক স্থানে রাখা, সঠিকভাবে ইউটিলাইজ করা। এখন আপনাকে দিয়েছে অফিসটা খুব সুন্দর করে দিয়েছে, ভাই এর এই সৌন্দর্যতা বজায় রাখাও তো আমার দায়িত্ব, আমার আমানত। এই আপনার যে দায়িত্ব, আমানত মানে দায়িত্ব, এই দায়িত্ব কর্তব্য আপনার সঠিকভাবে আদায় করতে হবে। সঠিক আদায় না করেন তাহলে এর জবাবদিহিতা আপনাকে করতে হবে। এরপরে এখন দেখুন, এ ব্যবসায়ী, এখন তো আপনি দেখবেন রমজান মাস, যারা সোশ্যাল মিডিয়ায় থাকে, আপনার কিছু ই দেখে, তারা বুঝতে পারবে কীভাবে আপনার কি খাবেন, কি আপনার রং মিশ্রিত খাবার, হাইড্রোস মিশ্রিত খাবার, যেগুলো খেলে অটোমেটিক্যালি আপনার কিডনি বিকল হয়ে যাবে, আপনার লিভার ফাংশন দুর্বল হয়ে যাবে, আপনি শত ঔষধ খান, আপনার লাভ হচ্ছে না। তো তো এভাবে করে খাদ্যের মধ্যে ভেজাল দেয়, আপনার তো এটা আমানতদারি খেয়ানত। আপনার উচিত ছিল যে বাগান থেকে ভালো ফলগুলো, ফলমূল এনে সঠিক জিনিসটা আমানতদারির সাথে ভোক্তার কাছে পৌঁছানো, আপনি সেটা না করে এর মধ্যে ভেজাল দিলেন সামান্য লাভের কারণে। আপনি চিন্তা করে দেখুন যে আপনি ইন্তেকালের পরে কি জবাব দিবেন আল্লাহ পাকের,
আল্লাহ আল্লাহ,
এর জবাব আছে আপনার কাছে?
কোন আবার এমন একটি মাস, তা হচ্ছে রমাদানুল মুবারক,
রমজান মুবারক, ওজনে কম দেয়া, ওজনের মধ্যে কম দেয়া, এটা তো আল্লাহু আকবার, এই আলাদা আমাদের পর্ব, মানে
আমাদের ইনশাআল্লাহুল করিম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা,
আপনার কাছে কোনো কেউ কোনো বার্তা পৌঁছানোর জন্য বললেন,
জি
আপনি সেই বার্তাটা অন্যভাবে গিয়ে পৌঁছিয়েছেন, আপনার কাছে কোনো আমানত দেয়া হলো, কোনো সামান দেয়া হলো, আপনি সেটাকে খুলে, মানে কোনো প্যাকেট দেয়া হলো, খুলছেন, সেখান থেকে কিছু নিজে ই করছেন, তারপর আপনি পৌঁছিয়েছেন, কোনো চিঠি আপনাকে দেয়া হলো, আপনি সেটা কি দেখে পড়ে আপনি তার কাছে পৌঁছিয়েছেন, আমানতদের খেয়ানত এটা,
যেমন 100%
খেয়ানত এটা।
মোবাইলের কিছু এসএমএস,
এসএমএস
আপনি দেখা যাচ্ছে যে ফরওয়ার্ড করে দিয়ে দেওয়া হলো,
এ ব্যাপারে তো আপনার আমাদের মুফতি বোর্ডের যিনি একজন রয়েছেন মুফতি ফুজাইল রাজা, উনি ফতোয়া দিয়েছেন এর ব্যাপারে
অনুমতি ব্যতীত,
অনুমতি ব্যতীত আপনি কারো মেসেজ ফরওয়ার্ড করতে পারবেন না,
আল্লাহ আল্লাহ,
কোনো ভয়েস ফরওয়ার্ড করতে পারবেন না। এক্ষেত্রে কি হয়, আপনি আমাকে একটা ভয়েস দিয়েছেন, আপনার অনুমতি ছাড়া আমি সেই ভয়েস
ফরওয়ার্ড
করে দিলাম। এখন কি হলো, ওই ব্যক্তি এই পয়গামটা শুনে সে আপনার ব্যাপারে তার যে মানসিকতা ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে, আপনার যে তার কাছে একটা সম্মান ছিল সেই সম্মানটা নষ্ট হয়ে গেছে,
অটোমেটিক সে বুঝতে পারলো যে সেটা খেয়ানত করছে,
খেয়ানত করছে। এখন দেখুন, এটা তো অহরহ রয়েছে, মানে আপনার এক এক বন্ধুর মেসেজ অন্য কাছে ফরওয়ার্ড করে
দেওয়া,
অথবা আপনার বসের মেসেজ কর্মচারীর নিকট, উপরস্থ কর্মকর্তার মেসেজ আপনার তার যার ব্যাপারে বলেছে তার কাছে ফরওয়ার্ড করে দেওয়া উচিত ছিল, যে উপরস্থ কর্মকর্তা তার যে নিচে রয়েছে তাকে, ফর এক্সাম্পল আমি উদাহরণ হিসাবে বলছি, মালিক কোনো SMS কোনো বার্তা কোনো কর্মচারীর ব্যাপারে ফর এক্সাম্পল সুপারভাইজারের কাছে দিয়েছে। এখন সুপারভাইজারের দায়িত্ব হচ্ছে মালিকের সেই কথাটা তাকে নিজের মতো করে বুঝিয়ে তার থেকে কাজ আদায় করা, এমনটা না যে মালিকের সেই মেসেজটা তার কাছে বিনা অনুমতিতে ফরওয়ার্ড করা। যদি ফরওয়ার্ড করা হয় তাহলে মালিকের যে একটা যার কাছে মেসেজটা আসছে তার কিন্তু ভাবমূর্তিটা কি হয়ে যায়, ক্ষুণ্ণ হয়ে
যাবে,
এটা আমানতদারই থাকলো না। এই ব্যাপারগুলো আমাদের খুব আমাদের সমাজে বিশেষ কিছু ব্যক্তি থাকে যারা এ ধরনের কথাবার্তা মানুষের কাছে পৌঁছে দেয়, মানে ওভার কনফিডেন্স থাকে, বললে আরেক সমস্যা নাই কিন্তু বলার পরে অনেক বড় ধরনের সমস্যা সম্মুখীন হয়ে যায়, সেটা পারিবারিক হতে পারে, সামাজিকভাবে হতে পারে। দেখা যায় ফর এক্সাম্পল আমি একটা কথাটা এক ধরনের বলছি, এই কথাটা শুনে অন্য কথা যদি অন্য কেউ বলে সেটা কি চেঞ্জ হয়ে যাবে, এটা আপনি কথাটা সেম কথাটা 10 জন পরে গিয়ে যখন বলবে অটোমেটিক্যালি অনেক চেঞ্জ হয়ে যাবে।
চেঞ্জ হতে হতে অনেক সময় আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা সে যা বলেছে এর সম্পূর্ণ বিপরীত হয়ে যায়, মানে যে কথা ফার্স্ট প্রথম ব্যক্তি থেকে সামনে আসলো সে যখন তার অনুমতি না নিয়ে যখন বলবে তো কিছু সে পরিবর্তন করবে, আবার যখন এ যখন সেকেন্ড ব্যক্তি থেকে অনুমতি ছাড়া বলবে তখন ওই কথা
পরিবর্তন
একটু পরিবর্তন হবে।
ইমরান ভাই, আমি আরেকটা বিষয় এখানে স্পষ্ট করতে চাই, আল্লাহ পাকের পক্ষ থেকে সময়
জি
আমার স্বাস্থ্য প্রতিভা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা আমানত,
আমানত।
এখন এই সময়কে আমি খেয়ানত করছি, আমার স্বাস্থ্যকে আমি সঠিকভাবে পরিচর্যা না করে আল্লাহ পাকের যে আমানত সেই আমানতের খেয়ানত করছি। কিভাবে? আমি এই সময়টাকে অন্যভাবে ইউটিলাইজ করে খেয়ানত করছি, আমি এই সময়টাকে, আপনি দেখবেন অসংখ্য এখন মানুষ রমজান মাস সে মোবাইল নিয়ে বসে আছে, টাইম পাস করতেছে, রমজান মাস গেমস নিয়ে বিজি, রমজান মাস হলেই কি করা যাবে, এছাড়া করা যাবে না, এছাড়া কি করা যাবে, করা যাবে না, কিন্তু রমজান মাসে তো আরো গুরুত্ব বেশি, মানে আপনি অন্য সময় যে অন্যায় করেছেন সেই অন্যায়টা যদি রমজান মাসে করেন তাহলে 70 গুণ তো বেড়ে যায়, তাই না? তো সেজন্য আমাদেরকে এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে, এবং সুস্বাস্থ্য আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত এবং আমানত, এর রক্ষণাবেক্ষণ করাও আমার কাজ। আপনি সঠিকভাবে ঘুমাচ্ছেন না, মোবাইল চালাচ্ছেন, রাত ভোরে আপনি মোবাইল চালাচ্ছেন,
স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে,
কেউ দেখতেছে না, আপনি কম্বল মুড়ি দিয়ে মোবাইল চালাচ্ছেন, তো আপনার চোখের ক্ষতি হচ্ছে, আপনার স্বাস্থ্য ঝুঁকি হচ্ছে, আপনি সঠিকভাবে আপনি খাবার খাচ্ছেন না টাইম অনুযায়ী, আপনার ডাক্তার আপনাকে ঔষধ দিয়েছে আপনি সঠিকভাবে ঔষধ খাচ্ছেন না, এটাও তো আমানতদারিতে খেয়ানত। আপনি স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আসছেন নিজের কাছে, যেই খাবারগুলো আপনার স্বাস্থ্য ঝুঁকি রয়েছে সেই খাবারগুলো আপনি ভক্ষণ করছেন, তাহলে তো অটোমেটিক্যালি আপনার স্বাস্থ্য ঝুঁকি বাড়বে, আর স্বাস্থ্য ঝুঁকি বাড়লে আপনার এটা আমানতের আল্লাহ পাকের পক্ষ থেকে সুস্বাস্থ্যর আমানত, সেই আমানতের খেয়ানত।
আল্লাহ আমাদেরকে আজকের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ খুব অল্প সময়ে আমরা আমানত দারিত্ব কিভাবে আমরা রক্ষা করব, হয়তো একেবারে ডিটেলস হয়তো সম্ভব হয়ে ওঠে না, কিন্তু এই যে স্বল্প সময়ে আমরা যতটুকু শুনলাম কিন্তু আমাদের যে একটা কি বলবো একটা ইমানই এক দায়িত্ব এবং জজ্বা যদি আমরা তৈরি করি, যে রমাদান মোবারক হচ্ছে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা নিজেকে পরিবর্তন করার মাস, নিজেকে পরিবর্তন করা, নিজেকে শুধরানো, গুনাহ থেকে আপনার বেরিয়ে এসে ইবাদতের মাধ্যমে, নেকির মাধ্যমে নিজেকে সাজিয়ে তোলার, অর্থাৎ নিজের মধ্যে নেক আমলের একটা পরিবর্তন নিয়ে আসার একটা সুবর্ণ সুযোগ কিন্তু রমাদানুল মোবারক। মাদিনী চ্যানেল আলহামদুলিল্লাহ আলোচনা হচ্ছে, এভাবে চলতে থাকবে। কিন্তু আমার নিয়ত কি আজকের প্রোগ্রাম থেকে, আমি কিভাবে খেয়ানত হয়, কথার কিভাবে খেয়ানত হয়, আমার সম্পদের কিভাবে খেয়ানত হচ্ছে, আমার শরীরের কিভাবে খেয়ানত হচ্ছে?
আমানতের যদি খেয়ানত আমার দ্বারা হয় তাহলে অনেকগুলো ক্ষতি আপনার আমার দ্বারা মানে হয়ে যাবে। যেমন ব্যক্তিগত ক্ষতি হতে পারে, আল্লাহ পাকের অসন্তুষ্টি অর্জন হবে
জি
খেয়ানত দ্বারা, গুনাহ ও আখিরাতের শাস্তির আশঙ্কা এটা তো অবধারিত হবেই
জি,
মানুষের বিশ্বাস হারিয়ে ফেলা
জি,
অন্তরে আপনি দেখবেন যে অশান্তি অপরাধবোধ জন্ম
জি, অপরাধী অপরাধী মনে হয় নিজেকে,
এবং দোয়া কবুলে প্রতিবন্ধকতা আসবে
আসবে
আমানতদারিতে না থাকলে
জি।
আপনার পারিবারিক ক্ষতি কি হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে অমিল হয়ে যাবে
জি,
অশান্তি সৃষ্টি হবে, সম্পর্ক ভেঙে যাওয়ার আশঙ্কা হবে, হ্যাঁ সন্তানের চরিত্র নষ্ট হওয়া, কারণ তারা বড়দের দেখে দেখে শিখে
শিখে।
এই আমানতদারিতে যদি মা বাবার মধ্যে না থাকে তাহলে সন্তানের মধ্যেও
এভাবে অনেকগুলো কারণ। আল্লাহ পাক আমাদেরকে আজকে আমরা যাহাই শুনলাম রমাদানুল মুবারকে আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদেরকে এই আল্লাহ আমাদেরকে আমানতদারিত্বের নিয়ামত আল্লাহ তুমি আমাদেরকে দান করো,
আমিন।
আল্লাহ আমাদেরকে খেয়ানত থেকে আল্লাহ বাঁচার তৌফিক দান করো ইনশাআল্লাহ। আগামী কাল বরকতের মুহূর্তে অনুষ্ঠানে আবারো ইনশাআল্লাহ আলোচনাতে আমরা আসব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ইবাদত ও তিলাওয়াতে আমার মন কি লাগিয়ে।